বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ মঙ্গলবার 15 ডিসেম্বর, 30 অগ্রহায়ণ এবং ফার্সি 25 অজার। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্স এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত, ইরান ওমান 70তম যৌথ পরামর্শ কমিটির বৈঠক নিয়ে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে ইউএনডিপির বৈশ্বিক জ্ঞান সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে ইরাক, সিরিয়া, ইয়েমেনে শরণার্থীদের অবস্থা সম্পর্কে একটি আলোচনা। প্রাত্যহিক আয়োজন কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরানি পণ্য সামগ্রী। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের পরমাণু সমঝোতাকে কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে বড় সাফল্য বলল ইইউ, আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আহ্বান। S-400 ইস্যুতে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা, তীব্র নিন্দা জানিয়ে ইরান বলল পাশে আছি। ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধানের বিরুদ্ধে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কিছু না করার আশ্বাস। এবং ভারতে বিজেপিকে ডাকাত বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বললেন ওরা দাঙ্গা নামের একটি নতুন ধর্ম তৈরি করেছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অলৌকিক কোনো কিছু আশা করা কারো জন্যই উচিত হবে না। তিনি ফরাসি পত্রিকা গ্র্যান্ড কন্টিনেন্ট এ প্রকাশিত 9 পৃষ্ঠার একটি নিবন্ধে এ মন্তব্য করেন। নিবন্ধে তিনি ইরানের পরমাণু সমঝোতা সহ আরও অনেক আন্তর্জাতিক ইস্যুতে নিজের মতামত তুলে ধরেছেন। বোরেল লিখেছেন, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে বিশ্বব্যাপী আশাবাদ সৃষ্টি হয়েছে এবং বহু মেরুকেন্দ্রিকতার শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইইউর এই শীর্ষ কূটনীতিক তার নিবন্ধে ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে লিখেছেন, আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, ইরান এই সমঝোতায় অটুট রয়েছে জানিয়ে জোসেফ বোরেল বলেন, সফল কূটনীতির ক্ষেত্রে এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এবং আমরা আমাদের কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে এই সমঝোতাকে সবচেয়ে বড় সাফল্য মনে করি। ইরানের করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের গবেষণা বিষয়ক কমিটির প্রধান মোস্তফা কানি বলেছেন, ফাইজার কোম্পানি তৈরি করোনা ভ্যাকসিন আনার মতো বিশেষ বিমান না থাকার কারণে ইরান এই টিকা সংগ্রহ করার পরিকল্পনা থেকে সরে এসেছে। তিনি তেহরানে এক বক্তব্যে বলেন যে তাপমাত্রায় ফাইজারের টিকা সংগ্রহণ করতে হবে, তাতে এই টিকা আনার জন্য বিশেষ বিমান প্রয়োজন যা ইরানের নেই, কাজেই তেহরান অন্য কোনো উৎস থেকে ভিন্ন উপায়ে করোনার টিকা সংগ্রহ করবে। ইরানের করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের গবেষণা বিষয়ক কমিটির প্রধান বলেন, ইরান আন্তর্জাতিক কোভ্যাক্স কর্মসূচিকে জানিয়ে দিয়েছে -70 ডিগ্রি সেলসিয়াস
মাত্রায় টিকা সংরক্ষণের ব্যবস্থা তেহরানের নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গঠিত কোভ্যাক্স কর্মসূচির সদস্য দেশের সংখ্যা 76। করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করে সারা বিশ্বের সব দেশের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি তদারকি করছে কোভ্যাক্স। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও সংঘাতময় হয়ে উঠল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 সংগ্রহ করার ঘটনা ন্যাটো জোটের নীতির পরিপন্থী এবং এই জোটের সদস্য দেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্পের লজিস্টিক ও সমরাস্ত্র খাতকে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সরকার সোমবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরও 3 কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য আমেরিকা থেকে কোনো কিছু আমদানি করা যাবে না এবং এসব খাতের সম্পদ জব্দ করা হবে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ এক টুইটার বার্তায় বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ ও আন্তর্জাতিক আইনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আসক্তির বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। এ সময় তিনি তার টুইটার পোস্টে প্রতিবেশীরাই অগ্রাধিকারী বাক্যটি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেন। তিনি আরও বলেন, আমরা তুরস্কের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানাই এবং আমরা দেশটির জনগণ ও সরকারের পাশে আছি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 3159 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভাস্কর্য ইস্যুতে বাংলাদেশ সরকার যেমন সংবিধানের বাইরে যাবে না, তেমনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েও কিছু করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার রাতে আলেমদের সঙ্গে এক বৈঠকের পর আর সাংবাদিকদের একথা বলেন। ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে আলোচনা চলবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ভাস্কর্য ইস্যুতে আলেম ওলেমাদের সাথে আলোচনা চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্পষ্ট করে বলতে চাই, আমরা সংবিধানের বাইরে যাব না, আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেও কিছু করব না। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ নতজানু রাজনীতি করে না, আলোচনা শুরু হয়েছে এবং চলবে। ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে সাম্প্রতিক পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে গতকাল সোমবার রাতে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় আলেমগণ। রাত 9:30 দিকে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। মন্ত্রীর সঙ্গে তারা প্রায় 1 ঘন্টা আলোচনা করেন। বৈঠকে আলেমদের পক্ষে নেতৃত্ব দেন কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মুদারেসিল আরাবিয়ার সভাপতি মাহমুদুল হাসান। 12 জন আলেম এই বৈঠকে অংশ নেন। আজ আসাদুজ্জামান খান বলেছেন, আলোচনা অনেক দূর এগিয়েছে, যেহেতু আমরা আলোচনা শুরু করেছি শিগগিরই এর একটি ফলপ্রসূ ফলাফলও পাবেন। তারা যে 5টি প্রস্তাব দিয়েছে সেসব নিয়ে আলোচনা চলবে। আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, আমরা সংবিধানের বাইরেও কোনো কিছু করব না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, কেউ যেন ভাঙচুর বা আইন শৃঙ্খলা নষ্ট না করে সে বিষয়ে তারা আমাদের সাথে একমত হয়েছেন। ফেসবুকে অপপ্রচার বন্ধে আমাদেরকে সজাগ হতে বলেছেন। আলেমরা বলেছেন, কোনো রকম আন্দোলন তারা করবেন না, তারা 5টি প্রস্তাব আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চান। আলেমরা বঙ্গবন্ধুর নামে স্মৃতি মিনার স্থাপনের প্রস্তাব করেছেন, করা হবে, এসব নিয়ে আলোচনা চলছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভাস্কর্য সরানো হবে কিনা বা নির্মাণ কাজ বন্ধ রাখা হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয় নিয়েও আলোচনা চলছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ দাবি করেছেন, থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না, হবে না। আজ রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশের মহাপরিদর্শক। এতে সিনহা হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল, থানায় বসে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে খবর বেরিয়েছে, থানার কার্যক্রমের স্বচ্ছতা আনার ক্ষেত্রে আইজিপি কি উদ্যোগ নেবেন? জবাবে বেনজির আহমেদ বলেন, থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না। তিনি আরও বলেন, থানায় দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ আছে, এ ধরনের অপরাধ থেকে দূরে থাকতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্নীতি করলে পুলিশ থেকে চলে যাও, এটা বলা আছে, এর চেয়ে পরিষ্কারভাবে আর কি বলা যায়। তিনি আরও বলেন, যারা ভবিষ্যতে পুলিশে যোগ দিতে চান তাদের জন্য একই বার্তা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সীমান্তে চীনা আগ্রাসনকে কঠোরভাবে মোকাবেলা করেছে ভারত। সেনাবাহিনী দক্ষতার সঙ্গে লাল ফৌজকে পিছু হটতে বাধ্য করেছে, বীরত্বের সঙ্গে লড়াই করেছে সেনা। রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ এবং অস্তিত্ব রক্ষার জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত। বণিক সভা ফিকির এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিপুল সেনা উপস্থিতি রয়েছে। চীনা সেনা আগ্রাসনের চেষ্টা করলেও ভারতীয় সেনার বীরত্বের ফলে তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। সেনাদের ওই বীরত্ব আগামী প্রজন্মের কাছে গর্বের কারণ হতে পারে। এদিকে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষার জন্য প্রস্তুত রয়েছে সেনা, জল স্থল ও অন্তরীক্ষে যে কোনো হামলার মোকাবেলা করতে তৈরি আছে ভারতীয় বাহিনী। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিকে বড় চোর ও ডাকাত বলে মন্তব্য করেছেন। তিনি তার রাজ্যে বিজেপি নেতাকর্মীদের নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, চম্বলের বড় বড় ডাকাত সারা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নতুন একটা ধর্ম তৈরি করেছে, দাঙ্গা ধর্ম, কুৎসা ধর্ম, ঘৃণ্য ধর্ম। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বড় চোর ও ডাকাত বলে মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী আজ মঙ্গলবার জলপাইগুড়ির এবিপিসি ময়দানে দলীয় কর্মী সভায় ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী আজ আরএসএস সম্পর্কে বলেন যে ওরা বাইরে থেকে এসেছে। বিজেপিকে টার্গেট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের উদ্দেশ্য বাংলাটাকে গুজরাট বানিয়ে দেয়া, কিন্তু আমরা বাংলাকে গুজরাট বানাতে দেব না। মুখ্যমন্ত্রী আজ বিজেপি বিগত নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি বলে উল্লেখ করে বলেন, বিজেপি বলেছিল জিতলে 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে, কিন্তু কেউ কি পেয়েছেন? কেউই পাননি। আর যদি কেউ পেয়ে থাকেন তাহলে জানান, আর না পেয়ে থাকলে হাত নাড়িয়ে জোরে জোরে বলুন পাইনি। এ সময় উপস্থিত জনতা হাত নাড়িয়ে জানিয়ে দেন তারা কেউ টাকা পাননি। মমতা বলেন, এভাবে ওরা মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ এক বোমা হামলায় শহরটির ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেব্বি নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত হামলাকারীরা তার গাড়িতে একটি বোমা বসিয়ে রেখেছিল। এ ধরনের বোমা সহজেই গাড়িতে লাগিয়ে দেওয়া যায়, এ ধরনের বোমাকে স্টিকি বোমা বলা হয়। বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেব্বি তার নিরাপত্তারক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন। এ ঘটনায় তার দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্লোগান তুলে মার্কিন সেনা মোতায়েন করা হলেও এখন পর্যন্ত সেখানে সহিংসতা অব্যাহত রয়েছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানদের সঙ্গে তার সরকারের শান্তি আলোচনায় কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই শান্তি আলোচনা, যা আন্ত আফগান আলোচনা নামে পরিচিত, তার পরবর্তী দফা আলোচনা আফগানিস্তানের কোথাও অনুষ্ঠিত হতে হবে। দুদিন আগে কাতারের রাজধানী দোহায় আলোচনারত তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিরা এক যৌথ ঘোষণায় বলেছেন, তারা তাদের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করে ফেলেছেন এবং 2021 সালের 5 জানুয়ারি এসব বিষয় নিয়ে তারা পরবর্তী ধাপের আলোচনা শুরু করবেন। এর আগে কাবুলের বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের শান্তি আলোচনা কাতারে অনুষ্ঠিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। এর কারণ হিসেবে তিনি মনে করছেন, দোহা হচ্ছে কাতার ও আমেরিকার প্রভাবাধীন এলাকা এবং সেখানে আফগান সরকারের কোনো প্রভাব কাজ করে না। প্রেসিডেন্ট গনির আহ্বানে তালেবান কতটা সাড়া দেবে তা দেখার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমেরিকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলায় রাশিয়ার হাত রয়েছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে ওয়াশিংটনকে মস্কোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ বন্ধ করতে হবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমেরিকা যখনই সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হয় তখনই সে দায় রাশিয়ার ঘাড়ে চাপানোর প্রবণতা ভালো নয়। এর আগে ওয়াশিংটনে নিযুক্ত রুশ দূতাবাস মার্কিন অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলায় রাশিয়ার জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছিল। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ওমানের রাজধানী মাস্কাটে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী খলিফা বিন আলী আল হারেসির উপস্থিতিতে দুদেশের 70তম পরামর্শ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় এই বৈঠকের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় পারস্পরিক সম্মানের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে এসেছে। এরই অংশ হিসেবে ওমানের রাজধানী মাস্কাটে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী খলিফা বিন আলী আল হারেসির উপস্থিতিতে দুদেশের 70তম পরামর্শ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিভিন্ন ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক নানা বিষয়ে মতবিনিময় এবং আলোচনার মাধ্যমে বিরাজমান বিভিন্ন মতপার্থক্য নিরসনের বিষয়টি গুরুত্ব পায়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কেবলমাত্র এই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বজায় রাখার মধ্যে সবার কল্যাণ নিহিত রয়েছে। কারণ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে শত্রুতা, বিতর্ক ও উত্তেজনা জিয়ে থাকলে বিজাতীয়দের হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে। গত 4 বছর ধরে মার্কিন সরকার ইরানকে হুমকি হিসেবে তুলে ধরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে। তারা এই অঞ্চলের ভাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও উত্তেজনা ছড়িয়ে দিয়ে নিজেদের অবৈধ স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। এসব থেকে বোঝা যায়, পশ্চিম এশীয় অঞ্চলে উত্তেজনা জিয়ে রাখা এবং মার্কিন সামরিক উপস্থিতির মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যাতে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা গড়ে না ওঠে এবং এই দেশগুলোকে মার্কিন সামরিক শক্তির উপর নির্ভরশীল করে রাখা যায়। কিন্তু দুঃখজনকভাবে কয়েকটি দেশ সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মাধ্যমে এই অঞ্চলকে নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতা, উগ্রতা ও যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। ইরানের সাবেক কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষক কাশেম মাহাব আলী ইরানের বিরুদ্ধে আরব ও ইসরায়েলের জোট গঠনের কথা উল্লেখ করে বলেছেন, সৌদি আরব, ইসরায়েল ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মতো দেশটির আরও অন্যান্য কর্মকর্তারা পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় এই অঞ্চলে এমন এক পরিবর্তন দরকার যাতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার হতে পারে। ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে দুদেশের 70তম পরামর্শ কমিটির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020 অনুযায়ী 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112তম। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
সম্প্রতি প্রকাশিত গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020 অনুযায়ী 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112তম। এবং তালিকায় স্থান পাওয়া দক্ষিণ এশিয়ার ছটি দেশের মধ্যে সবার শেষে স্থান পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি এবং মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন যৌথভাবে বুধবার এই বৈশ্বিক জ্ঞানসূচক প্রকাশ করে। 2012 সালের তুলনায় বাংলাদেশ বিভিন্ন সূচকে সামান্য উন্নতি করে মোট 35.9 নম্বর পেলেও বৈশ্বিক গণ নম্বর 46.7-এর অনেক নিচে রয়েছে। 2012 সালেও বাংলাদেশ একই অবস্থানে ছিল। সাতটি সেক্টরের অধীনে 133টি চলক বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করা হয়েছে। প্রধান সাতটি সেক্টর হচ্ছে প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি এবং সাধারণ সক্ষমতার পরিবেশ। দুবছর আগে এশিয়া মহাদেশে উদ্ভাবন সূচকেও বাংলাদেশ পিছিয়ে ছিল, আর শীর্ষে ছিল সিঙ্গাপুর। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী সবচেয়ে কম উদ্ভাবনী দেশের কাতারে আছে বাংলাদেশ, কাজাকস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তান। জ্ঞান সূচকে বাংলাদেশের পিছিয়ে পড়াটা দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে শিক্ষা গবেষণা সংস্থা এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল্লাহ মিলন রেডিও তেহরানকে বলেছেন,
আজকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এই নলেজ ইন্ডেক্সে সবচেয়ে পিছিয়ে আছে।
এ প্রসঙ্গে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ রেডিও তেহরানকে বলেছেন,
আমাদের শিক্ষার কোনো দর্শন নেই। জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এখনো আমাদের গড়ে ওঠে। আমাদের শিক্ষা ব্যবস্থার যে বিশৃঙ্খল অবস্থা, এটি আজ অবধি গুছিয়ে ওঠা হয়নি। আমাদের পাঠ্যক্রম, আমাদের শিক্ষক নিয়োগ ব্যবস্থা, আমাদের শিক্ষা দান পদ্ধতি একজন শিক্ষার্থীর উপযুক্ত মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের শিক্ষার্থীদের না নীতি নৈতিকতা শেখানো হয়, না প্রগতিবাদ শেখানো হয়, না জ্ঞান ভিত্তিক পাঠ গ্রহণ করানো হয়।
অনুরূপ মতামত ব্যক্ত করে কক্সবাজার নিউজের সম্পাদক প্রফেসর এস এম আক্তারউদ্দিন চৌধুরী রেডিও তেহরানকে বলেছেন,
যেমন মেধার যে অগ্রাধিকার দেওয়ার কথা ছিল, হয়তো মেধাবীদেরকে আমরা জায়গা মতো দিচ্ছি না, তাদেরকে প্রমোশন করছি না, প্রমোট করছি না।
সমাজচিন্তাবিদগণ সতর্ক করে দিয়ে বলেছেন, অর্থনীতি ও মানব সম্পদের নানা সূচকে বাংলাদেশ ভালো করছে, আমাদের গড় আয় এবং আয়ু দুটোই বেড়েছে, অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, কিন্তু শিক্ষা ও প্রযুক্তি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন না হলে এই উন্নয়ন টেকসই হবে না।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইরাক, সিরিয়া ও ইয়েমেনে শরণার্থীদের অবস্থা সম্পর্কে একটি বিশেষ আলোচনা।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, সিরিয়ার রাজধানী দামেস্কে সম্প্রতি শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক ও ইয়েমেনে শরণার্থী পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের অবস্থার বিষয়টি তুলে ধরব। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের হামলার মধ্য দিয়ে 2011 সাল থেকে সিরিয়া সংকটের শুরু। বিশ্বের 80টিরও বেশি দেশ থেকে সন্ত্রাসীদেরকে সংগ্রহ করে সিরিয়ায় পাঠানো হয়েছিল ওই দেশটির সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সিরিয়ার ইদলিব এলাকায় এখনও কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার সরকার ও তার মিত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই সংঘাতের জেরে প্রায় 1,20,00,000 সিরীয় নাগরিক শরণার্থীতে পরিণত হয়েছে। অনেকে দেশের ভেতরে, আবার অনেকে দেশের বাইরে অবস্থান করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, 60,50,000 সিরীয় শরণার্থী দেশের বাইরে অবস্থান করছে। এদিকে গত প্রায় দুই দশক ধরে ইরাকও যুদ্ধ, সন্ত্রাসী হামলা, বিস্ফোরণ ও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে জর্জরিত। যদিও ইরাকি শরণার্থীদের ব্যাপারে সঠিক পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়, কিন্তু গত কয়েক বছরের এক হিসেবে দেখা গেছে স্থানীয় অধিবাসীদের উপর আইএস সন্ত্রাসীদের হামলার কারণে ইরাকের ৫০ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। ইরাকের অভিবাসন বিষয়ক মন্ত্রী ইফান ফায়েক বলেছেন, ২০২১ সালের প্রথম দিকে অন্তত ১৫ লাখ শরণার্থীকে নিজ এলাকায় ফিরিয়ে আনা হবে।
২০১৫ সালের ২৬ মার্চ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশের সমর্থন নিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট এখনও অসম ওই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী ওই আগ্রাসনে এ পর্যন্ত ৪০ লাখ ইয়েমেনি শরণার্থীতে পরিণত হয়েছে। বেশিরভাগ শরণার্থী ঘরবাড়ি হারিয়ে দেশের ভেতরে অবস্থান করছে। বলা যায় বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১% মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে, যার সংখ্যা হবে প্রায় ৮ কোটি। সবচেয়ে বেশি শরণার্থীতে পরিণত হয়েছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনের নাগরিকরা, যারা সারা বিশ্বে মোট শরণার্থীর ১/৫ বেশি। এতে কোনো সন্দেহ নেই যে এই পরিস্থিতি সৃষ্টির জন্য সবচেয়ে দায়ী হচ্ছে পাশ্চাত্য, বিশেষ করে মার্কিন নীতি এবং আরব বিশ্বে তাদের সেবা দাস সৌদি আরব।
যে কোনো শরণার্থী পরিস্থিতি ওই দেশটির জন্য যেমন সংকট সৃষ্টি করে, তেমনি প্রতিবেশী অন্যান্য দেশের জন্যও উদ্বেগ, উৎকণ্ঠা ও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। শরণার্থীরা ওই দেশটির ভিতরে ও অন্যান্য দেশেও স্বাস্থ্য, শিক্ষা ও বাদবাকি জনগোষ্ঠীর জীবনযাপনের ক্ষেত্রে বড় ধরনের সংকট সৃষ্টি করে। বিশেষ করে খাদ্য সংকট সবচেয়ে মারাত্মক হয়ে দেখা দেয়। এ কারণে শরণার্থী কবলিত এলাকায় লাখ লাখ মানুষের জন্য জরুরি খাদ্য সহযোগিতার প্রয়োজন হয়। বর্তমানে এই দুঃসহ পরিস্থিতি দেখা যায় ইয়েমেনিদের ক্ষেত্রে। ইয়েমেনে তীব্র খাদ্য সংকটের পাশাপাশি পরিধানের জন্য পোশাক এবং খাদ্যপানির মারাত্মক অভাব দেখা দিয়েছে। অন্যদিকে যুদ্ধকবলিত সিরিয়ায় যারা শরণার্থীতে পরিণত হয়েছে, তাদের অধিকাংশই লেবানন, তুরস্ক ও জর্দানের বিভিন্ন আশ্রয় শিবিরে দিন যাপন করছে। তীব্র অর্থনৈতিক সংকটের কারণে শরণার্থীদের অনেকে উগ্র গোষ্ঠীতে যোগ দিচ্ছে, যার ফলে হত্যাকাণ্ড ও সহিংসতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
সিরিয়া ও ইরাক সহ বিভিন্ন দেশে অবস্থিত শরণার্থীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা মারাত্মক স্বাস্থ্য সংকটে আছে। বিশেষ করে তারা চর্মরোগে ভুগছে, কারণ সময় মতো গোসল না করা, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে না পারা, অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য হওয়া, খাদ্য ও পানির অভাব প্রভৃতি কারণে তারা চর্মরোগসহ বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছে। এইসব শরণার্থীর একটা বড় অংশ হচ্ছে নারী ও শিশু, যারা অত্যন্ত অমানবিক জীবনযাপন করছে। এছাড়া সীমান্ত এলাকায় সেনা সদস্যদের মাধ্যমে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। ভোগ্য পণ্যের মতোই শরণার্থী তরুণীদেরকে ধরে নিয়ে অন্যত্র বিক্রি করা হচ্ছে। তাদের অনেককে কেউ কেউ স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, আবার অনেকেই দাসী হিসেবে ব্যবহার করা হচ্ছে। বছরের পর বছর ধরে শরণার্থী জীবনযাপন করায় শিক্ষা দীক্ষা থেকেও শরণার্থী শিশুরা পিছিয়ে পড়ছে। শরণার্থীদের প্রায় অর্ধেকের বয়স ১৭ বছরের নিচে। শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ার কারণে এসব শরণার্থী শিশুরা নিজেদের অবস্থার উন্নয়নে অক্ষম হয়ে পড়ছে। বছরের পর বছর এভাবে বেড়ে ওঠায় তারা নিজেদের অধিকার বিষয়েও সচেতন হতে পারছে না।
শরণার্থীরা যেমন নিজের দেশে সংকট সৃষ্টি করে, তেমনি প্রতিবেশী ও অন্যান্য দেশের জন্য সংকটের কারণ হয়ে দাঁড়ায়। কারণ শরণার্থীরা ঘর ভাড়া নেওয়া, খাদ্যের দাম দেয়া কিংবা পানি ও বিদ্যুতের মতো অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়। এর প্রভাব পড়ে স্থানীয় জনগণের উপর এবং তারাও দুর্ভোগের শিকার হয়। এ কারণে লেবানন ও জর্দানের সরকার সেদেশে আশ্রয় নেওয়া সিরিয়ার শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরীয় শরণার্থীদেরকে আশ্রয় দেওয়ার ফলে সেদেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চরম সংকট তৈরি হয়েছে। তিনি এসব শরণার্থীদের নিজ দেশে ফিরে যেতে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজনৈতিক ক্ষেত্রেও শরণার্থীরা কঠিন চ্যালেঞ্জ বা বিপদের সম্মুখীন, কারণ অনেক সময় শরণার্থীদেরকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়। সম্প্রতি সিরিয়া শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীদের অনেকে কোনো কোনো দেশে আশ্রয় নেওয়া শরণার্থীদেরকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তোলেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক সমাজের সদিচ্ছার অভাবে শরণার্থীরা নিজ দেশে ফিরে যেতে পারছে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে কোনো কোনো দেশ শরণার্থীদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করায় তিনি এর তীব্র সমালোচনা করেছেন। সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আইমান সুসানও বলেছেন, সংযুক্ত আরব আমিরাত প্রথমে সিরিয়া শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও মার্কিন চাপের কারণে তিনি ওই সম্মেলন শেষ পর্যন্ত বর্জন করেন।
প্রকৃতপক্ষে শরণার্থী বিষয়টি বর্তমানে রাজনৈতিক চাপ ও দর কষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ, তুরস্ক সরকার শরণার্থীদেরকে সিরিয়ায় ফেরত দেওয়ার পরিবর্তে ইউরোপকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যদি তুরস্ককে সমর্থন না করে তাহলে শরণার্থীদেরকে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবও শরণার্থীদেরকে নিজ দেশে ফিরে যেতে সহযোগিতা করার পরিবর্তে এদেরকে হাতিয়ার করে সিরিয়ার কাছ থেকে যতটা সম্ভব ছাড় আদায়ের চেষ্টা করছে। এর ফলে শরণার্থীদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। তো শ্রোতা বন্ধুরা, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে শরণার্থীদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 15 ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পদ্মা সেতু কারো পৈতৃক সম্পত্তি নয়, মির্জা ফখরুল, দৈনিক ইত্তেফাক। জুয়াই হেরে বউকে গণধর্ষণের অনুমতি, সম্মতি না দেয়ায় অ্যাসিড নিক্ষেপ, দৈনিক ইত্তেফাক। নারীকে বিবস্ত্র করে নির্যাতন, 14 জনকে অভিযুক্ত করে চার্জশিট, দৈনিক যুগান্তর। ইলেকটোরাল কলেজের ভোটেও বাইডেনের জয়, দৈনিক সমকাল। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা সফল, দাবি কওমি আলেমদের, কালের কণ্ঠ। বঙ্গবন্ধু সেতু দিয়ে 6 ঘন্টা যান চলাচল বন্ধ, 40 কিলোমিটার যানজট, মানব জমিন। ভারতের শিরোনাম, কৃষক পড়ুয়ারা মোদী সরকারের শত্রু, বন্ধু কেবল পুঁজিবাদীরা, ফের বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর, সংবাদ প্রতিদিন। কোভিডের কারণে বাতিল সংসদের শীতকালীন অধিবেশন, দৈনিক আজকাল। দক্ষিণ প্যাংগংয়ে চীনা সেনাকে বোকা বানায় পানাগড়ের পাহাড়ি বাহিনী, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। মহান বিজয় দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দৈনিক ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অডিও বার্তায় তিনি নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার কারণে সঠিক স্বাস্থ্য নির্দেশনা মেনে দিবসটি উদযাপনের আহ্বান জানিয়েছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা সফল, দাবি কৌমি আলেমদের। দৈনিক কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলোচনায় বসেছিলেন কওমি আলেমরা। সেখানে আলোচনা সফল হয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। বৈঠক শেষে হেফাজতে ইসলামের নায়েবে আমির নুরুল ইসলাম জিহাদি সাংবাদিকদের জানান, আলোচনা সফল ও সন্তোষজনক হয়েছে। বঙ্গবন্ধু সেতু দিয়ে ৬ ঘন্টা যান চলাচল বন্ধ, ৪০ কিলোমিটার যানজট। দৈনিক মানব জমিনের এক খবরে লেখা হয়েছে, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার মধ্যরাত ২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ৬ ঘন্টা টোল আদায় বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়। ৮টার পর টোল প্লাজা খুলে দেওয়া হলেও ঘন কুয়াশায় যানবাহনের ধীর গতির কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে করটিয়া পর্যন্ত ও সেতুর পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জ রোডে গাড়ির দীর্ঘ সারি রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা। বেগমগঞ্জে নারী নির্যাতন, চার্জশিট তৈরি করেছে পিবিআই। দৈনিক ইত্তেফাক ও যুগান্তর এর খবরে লেখা হয়েছে, নোয়াখালীর বেগমগঞ্জের নারীকে নির্যাতনের পর ভিডিও ভাইরালের ঘটনায় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সহ ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। এ ঘটনায় এখন পর্যন্ত মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার সহ মোট ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জে ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পদ্মা সেতু কারো পৈতৃক সম্পত্তি নয় বললেন ফখরুল। ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতু কারো পৈতৃক সম্পত্তি না, অথচ মনে হয় যে আওয়ামী লীগ সরকার তাদের পৈতৃক সম্পত্তি দিয়ে তৈরি করেছে। বিএনপি পদ্মা সেতুর উপর দিয়ে যাবে না নিজ দিয়ে যাবে, তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। ফখরুল বলেন, আমরা সবসময় উন্নয়নের পক্ষে, আমাদের দলই হলো উন্নয়নের দল, সৃজনশীলতার দল, আমরা কখনো কোনো নেগেটিভ রাজনীতি করি না। প্রথম চালানের ৫০ লাখ ভ্যাকসিন কারা পাচ্ছেন? দৈনিক মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, উন্নত দুনিয়ায় এরই মধ্যে ভ্যাকসিন এসে গেছে। বাংলাদেশে জানুয়ারি মাসে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় পর্যায়ক্রমে ৩ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। প্রথম চালানের ৫০ লাখ ভ্যাকসিন কারা পাচ্ছেন সে প্রশ্ন এখন জোরালো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন, বিভিন্ন দেশে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ন্যায়নীতি অনুসরণ করা হবে কিনা, এ নিয়েও এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশে করোনা ভ্যাকসিন পাওয়ার একটি অগ্রাধিকারের তালিকা তৈরি করা হচ্ছে। ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেভরিনা ফ্লোরা বলেন, ভ্যাকসিন দেওয়া হবে অগ্রাধিকারের ভিত্তিতে। ১০ ধরনের অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়েছে। প্রথমে এই তালিকা থেকে কারা কতজন পাবেন তাও নির্ধারণ প্রায় চূড়ান্ত হয়েছে। আমরা অচিরেই এই অগ্রাধিকার তালিকা প্রকাশ করব। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। কৃষক পড়ুয়ারা মোদী সরকারের শত্রু, বন্ধু কেবল পুঁজিবাদীরা, ফের বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, যারাই সরকারের বিরুদ্ধে গলা চড়াবে তাদেরই শত্রু বলে ডেকে দেয়া হবে, কেবল ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই মোদী সরকারের প্রিয় বন্ধু। মঙ্গলবার সকালে এমনই অভিযোগ তুলে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকালই কংগ্রেসকে কেন্দ্র করে আক্রমণ করে দাবি করেছিল রাহুল। তিনি বলেছিলেন, নির্বাচনে অর্থ সাহায্যকারীদের হাত ছেড়ে এবার কৃষকদের হাত ধরা উচিত সরকারের। আজ ফের আক্রমণের সুর চড়ালো তারা। রাহুল টুইটে লেখেন, মোদী সরকারের কাছে বিরোধী মতের ছাত্রছাত্রীরা দেশ বিরোধী, সচেতন নাগরিকরা আরবান নকশাল, পরিযায়ী শ্রমিকরা কোভিড বাহক, ধর্ষিতরা কেউ নন, প্রতিবাদী কৃষকরা খালিস্তানি এবং ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই তাদের প্রিয় বন্ধু। করোনা বাতিল সংসদের শীতকালীন অধিবেশন, নাকচ কৃষি আইন নিয়ে আলোচনার দাবি সংবাদ প্রতিদিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, জল্পনা ছিলই, এবার সরকারিভাবে সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্র। কিছুদিন আগে কৃষি আইন নিয়ে উত্তাল বিক্ষোভ, সীমান্তে চীনা আগ্রাসন, অর্থনীতির মন্দা নিয়ে আলোচনার জন্য সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশনের দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন অধীর। টুইটারে কৃষি বিল নিয়ে আলোচনার জন্যে সংসদ খোলার দাবি জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ মনীষ তেওয়ারিও, কিন্তু সরকার বলছে সব দলের সঙ্গে আলোচনা করেই নাকি অধিবেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা ইরানি পণ্য সামগ্রী।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলে স্থলে ক্ষেত খামারে বাগবাগিচায় কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র পণ্য সামগ্রী। এর পাশাপাশি খনি থেকেও আহরিত হয় বিভিন্ন সামগ্রী। ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়েও তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা ইরানের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস নিয়ে কথা বলার চেষ্টা করেছি। 2016 সালে আন্তর্জাতিক শক্তি সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশের মর্যাদায় অবস্থান করছে। আর সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকার কারণে ইরান বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে।
বিশ্বে 188 trillion কিউবিক মিটার গ্যাস মজুদ রয়েছে। এর মধ্যে ইরানে গ্যাসের মজুদ প্রায় 34 trillion ঘনমিটার। তার মানে বিশ্বের মোট প্রাকৃতিক গ্যাস মজুদের 18% রয়েছে ইরানে। এটি সমগ্র মধ্যপ্রাচ্যে মজুদ গ্যাসের 51% এবং ওপেকভুক্ত তেল রপ্তানিকারক দেশগুলির মোট গ্যাস মজুদের 40% সমান। ইরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বেশ কয়েকটি যৌথ তেল ও গ্যাস ক্ষেত্র রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের মোট 28টি যৌথ তেল ও গ্যাস ক্ষেত্রের মধ্যে 18টি তেল ক্ষেত্র এবং 4টি গ্যাস ক্ষেত্র। এ নিয়ে আমরা আজকের আসরে আরও কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ইরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর যৌথ তেল ও গ্যাস ক্ষেত্রের কথা বলছিলাম। ইরানের এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে কুয়েত, কাতার, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক এবং তুর্কমেনিস্তানের সাথে যৌথ তেল ও গ্যাস ক্ষেত্র রয়েছে। কয়েকটি যৌথ গ্যাস ক্ষেত্রের কথা উল্লেখ করা যেতে পারে। এগুলো হল সালমান সৌদি আরব, মোবারক সংযুক্ত আরব আমিরাত, হেনগাম ওমান, বিপার্স সৌদি আরব,
গোম্বাদলি তুর্কমেনিস্তান এবং দক্ষিণ পার্স কাতার। দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রটি বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন গ্যাস ক্ষেত্র, যা পারস্য উপসাগরের জলে ইরান ও কাতারের সীমান্ত রেখার মধ্যে অবস্থিত। এই তেল ও গ্যাস ক্ষেত্রটি বিশ্বের জনগণের 10% জন্য প্রয়োজনীয় শক্তি চাহিদা মেটাতে সক্ষম।
দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রটি কাতারে উত্তর গম্বুজ হিসেবে পরিচিত। বিশাল এই গ্যাস ক্ষেত্র 9,700 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বিশ্বের মোট গ্যাস মজুদের প্রায় 8% রয়েছে এই গ্যাস ক্ষেত্রে। যৌথ এই গ্যাস ক্ষেত্রটির 3,700 বর্গ কিলোমিটার ইরানের জলসীমায় অবস্থিত। তার মানে পুরো গ্যাস ক্ষেত্রের প্রায় অর্ধেক গ্যাসের মজুদ ইরানের অন্তর্ভুক্ত। ইরান এই দক্ষিণ পার্স যৌথ গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন 500 মিলিয়ন ঘনমিটারেরও বেশি গ্যাস উত্তোলন করে। এর মাধ্যমে বিশ্বের প্রাকৃতিক গ্যাস চাহিদা মেটিয়ে থাকে ইরান। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে একটু বিরতি নিচ্ছি, বিরতির পরও আপনাদের উপস্থিতি প্রত্যাশা করছি।
ইরানের ন্যাশনাল গ্যাস কোম্পানিটি 1966 সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের গ্যাস শিল্প সম্পর্কিত কার্যক্রমের ক্ষেত্রে অন্যতম নামকরা ও নির্ভরযোগ্য একটি কোম্পানি এটি। এই কোম্পানিটি ইরানের গ্যাস শিল্পের প্রধান ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের জ্বালানি খাতের নীতিমালা অনুসারে এই কোম্পানি বা সংস্থাটি প্রাকৃতিক গ্যাসের উন্নয়নের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে বিচিত্র পরিকল্পনা হাতে নিয়ে অগ্রসর হয়েছে। বিশেষ করে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য, আরাম ও সুস্বাস্থ্য নিশ্চিত করা, শিল্পের বিকাশ ঘটানো, পরিবেশ সংরক্ষণ করা এবং প্রাকৃতিক গ্যাসের সংরক্ষণ ও দেশের উন্নয়নে গ্যাসের সুবিধা দিয়ে বাড়ানোর বিচিত্র পরিকল্পনা নিয়ে এই কোম্পানিটি অগ্রসর হচ্ছে। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে শিল্প, বিদ্যুৎ ক্ষেত্র ও বাণিজ্য এবং দেশীয় খাতে জ্বালানি সরবরাহ করা।
বর্তমানে ইরানের 73,000-এরও বেশি শিল্প কলকারখানা প্রয়োজনীয় শক্তি ও জ্বালানি চাহিদা মিটিয়ে থাকে এই গ্যাস দিয়েই। জাতীয় গ্যাস কোম্পানি তাদেরকে নিয়মিত গ্যাস সরবরাহ করে শিল্পগুলোকে তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তা দিয়ে আসছে। শিল্প খাত ছাড়াও ইরানের শতকরা 70%-এরও বেশি গ্রামীণ পরিবার এবং শতকরা 95% শহুরে পরিবার জাতীয় গ্যাস কোম্পানির গ্যাস সরবরাহের আওতাভুক্ত। ইরানে প্রতিদিন 80 কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন হয়। এই বিপুল পরিমাণ গ্যাস দেশের পেট্রোকেমিক্যাল ইউনিট সহ বিদ্যুৎ কেন্দ্র, গার্হস্থ্য শিল্প, তেলের কূপ, বাসাবাড়িতে ব্যবহারের বাইরেও প্রতিবেশী দেশ সহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। আবারও একটু বিরতি নিচ্ছি, শ্রোতাবন্ধুরা সঙ্গেই থাকছেন, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানের আজকের আয়োজনে। গ্যাস ক্ষেত্র নিয়ে কথা হচ্ছিল বিরতির আগে। ইরানের গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে আমরা কয়েকটির নাম উল্লেখ করতে পারি, যেমন অগাজারি, উত্তর পার্স, তবনক, খোয়াম, খঙ্গিরান, দলন, রোহম, সারখুন, সেফিড বগুন, সোনুল, ফারু, কামনকু, কাঙ্গন, কিশ, মোবারক, নার, হলগন, হেনগাম, হামুন প্রভৃতি গ্যাস ক্ষেত্রের নাম উল্লেখযোগ্য। ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রগুলি পারস্য উপসাগরের অগভীর জল থেকে শুরু করে কাস্পিয়ান সাগরের গভীর জলাশয়ের পাশাপাশি উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত। তথ্যপঞ্জী অনুসারে বর্তমান বিশ্বে তেল ও গ্যাসের প্রচলিত মজুদের দিক থেকে ইরানই বৃহত্তম ও শীর্ষস্থানীয় দেশ। তবে অপ্রচলিত মজুদ সম্পর্কিত প্রয়োজনীয় গবেষণা এখনও চালানো হয়নি।
বলা হয়ে থাকে যে ইরানের কিছু অংশে প্রচলিত গ্যাস মজুদের চেয়ে গ্যাস হাইড্রেটের মজুদ বেশি। পাইপলাইন এবং এলএনজি সিস্টেমে ইরানি গ্যাস রপ্তানি করা হয়। ইরানের গ্যাস রপ্তানি নীতিমালায় প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। গ্যাস রপ্তানি ও পরিবহন করার সুবিধা এবং এর অর্থনৈতিক দিক বিবেচনায় প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দিচ্ছে ইরান। বর্তমানে তুর্কমেনিস্তান, তুরস্ক এবং আর্মেনিয়া ইরানীয় গ্যাস আমদানিকারকদের মধ্যে রয়েছে। এর বাইরে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্জিয়া, ভারত ও আফগানিস্তানের মতো এই অঞ্চলের কয়েকটি দেশও ইরান থেকে গ্যাস নেওয়ার জন্য আগ্রহী।
তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
ইরানি পণ্য সামগ্রী শীর্ষক সাপ্তাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের পরমাণু সমঝোতাকে কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে বড় সাফল্য বলল ইইউ, আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আহ্বান। S-400 ইস্যুতে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা, তীব্র নিন্দা জানিয়ে ইরান বলল পাশে আছি। ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধানের বিরুদ্ধে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কিছু না করার আশ্বাস। এবং ভারতে বিজেপিকে ডাকাত বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বললেন ওরা দাঙ্গা নামের একটি নতুন ধর্ম তৈরি করেছে। এবারে আরও একটি খবর। মার্কিন ইলেকটোরাল কলেজ জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। গত 3 নভেম্বর ভোটগ্রহণের পর নানা নাটকীয়তা শেষে এবার ঘোষিত হল ইলেকটোরাল ভোটের ফলাফল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর আমেরিকার বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া তাদের ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর ফলে জো বাইডেনের নিশ্চিত ভোট 270টি পেরিয়ে যায়। চূড়ান্ত গণনায় বাইডেন 306টি ও ট্রাম্প পেয়েছেন 232টি ইলেকটোরাল কলেজ ভোট। ইলেকটোরাল ভোটের ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর ডেমোক্রেট প্রার্থী বাইডেন এক বক্তৃতায় বলেন এই ফলাফলে গণতন্ত্র রক্ষা পেয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।